عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم اللہ پاک رب العزت আপনাকে আমাকে একটা ফরজ হুকুম করেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা আল্লাহ পাকের ইবাদত করো রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত তোমার কাছে যখন ইয়াকিন এসে যাবে এর আগ পর্যন্ত তুমি আল্লাহ পাকের ইবাদত করো তোমার রবের ইবাদত করো ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এতিনের তফসির করেছে এখানে মওত দিয়ে মওত আসা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যে আমার ইবাদত করো মওতকে কেন একিন বলছে তার বলার অপেক্ষা রাখে না কারণ মানুষ আর কিছুকে একিন করুক আর না করুক মওতের একিন সবারই আছে দোস্ত মুসলমানরা তো মওতকে একিন করেই অমুসলিমরাও মত রেখিন করে যত পাগল পাগলামি করুক না কেন আল্লাহ তালার সাথে ইসলামের সাথে মতের সাথে কেউ পাগলামি করে ঠিক আছে সেখানে আসলে সব মেয়া স্বীকার করে হা মত আল্লাহ তালা মতের নাম দিয়ে দিয়েছেন কি ইয়াকিন মতরে আল্লাহ তালা ইয়াকিন নাম দিয়েছেন কেন ইয়াকিন নাম দিলেন মত যে আসবে কাজে বাঁচলেই জন্মিলেই মরতে হয় সকলে বলে এ নিয়ে কারো কোনো দ্বিমত নাই অন্য কিছু ব্যাপারে একই আনতে দেরি লাগে কিন্তু মৌতের ব্যাপারে একই আনতে কাজ দেরি কারণ আমরা যখন জন্মেছি তখনই আমাদের মৌতের সবক দিয়ে দেওয়া হয়েছে যাদের কপালে আছে তারা পাইছে আর কি যাদের তাকদিরে না তারা তো পায়নি সেটা কি আজান আর একামত দিয়ে দিয়েছে আজান ডান কানে আর বাম কানে এইটাই মত সবক দিয়ে দেবে দোস্ত আজিজ আজান হয় কিসের জন্য নামাজের জামাতের জন্য আর একামত তো একেবারে জামাতের পুরো মুহূর্তে হয় তো শিশু যখন দুনিয়াতে আসে আসার সাথে সাথেই তার আজান দেওয়া হয়েছে জানাজার আজান এই আজানটা যদিও সুন্নাত হুকুম কিন্তু একটা হেকমত তো আছে হেকমত হল দোস্ত আজান হচ্ছে কিসের জন্য জানাজার জন্য জানাজা হয় কখন মরার পরে তো তুমি হায়াত চেয়ে গেছো মওতের মোরাকাবায় লেগে দাও ওটা একটা একই নিজেরই আসবে আসবে আজ আসুক কাল আসুক দোস্ত আজিজ নিকট ভবিষ্যৎ আর দূর ভবিষ্যৎ আসবে আসবে ভালো মানুষের জন্য আসবে আর অভালো মানুষের জন্য আসবে নবীর জন্য আসছে উম্মতের জন্য আসছে এক্ষেত্রে সকলে সমান পুরুষের জন্য আছে মহিলার জন্য আছে দোস্ত আজিজ সেজন্য বন্দার প্রথম সবক হলো কি দুনিয়াতে এসে মওত মওতের ধ্যান হারান রহে প্রতি মুহূর্তে যেন মুহূর্তে ধ্যান থাকে আসবেই আসবে সবকে দিয়ে দেওয়া হচ্ছে মুহূর্তের সবক আদান দিয়ে দিচ্ছে, আসিয়ে ফেলল না জানাজার আদান শুরু হয়ে গেছে। আর আদানের পরপরে একামত শুরু হয়ে গেছে। আদান দিয়ে তো মানুষে একটা দেরি করে, জামার জন্য দেরি করে না, কিন্তু জানাজার আদানটা একেবারে সাথে সাথে হয়। মানে ডাইন পাশে ডাইন কানে আদান দিয়ে শেষ করতে না করতে বাম কানে একামত শুরু হয়ে যায়। আর একামত শেষ হওয়ার সাথে সাথে জামাত শুরু হয়ে যায়। দেখানো হচ্ছে এখানে, এটা হেকমত, কিন্তু এটা হলো আজান একামতের হেকমত। কেন আজান আর একামত হয়, বুজুর্গানাদিন বলেন যে আজান একামতের হেকমত হলো এই শিশুকে দুনিয়াতে আসার সাথে সাথে একটা সংবাদ দেওয়া হচ্ছে তুমি আসছো, কিন্তু এখানে থাকতে আসো না যাইতে আসছো, থাকার জায়গা না, জায়গাটা বেশি একটা ভালোও না, খালি বেজালে জায়গা, বেজাল বাদ দিলে আর ঝামেলা বাদ দিলে দুনিয়া জিন্দিগি থাকে দোস্ত। এখানে ঝামেলা জিন্দিগির ভিতরে ঝামেলা বেশি, ঝামেলা মুক্তি আর কতক্ষণ, খালি ঝামেলা খালি ঝামেলা খালি সমস্যা খালি সমস্যা। দুনিয়া জিন্দিগিকে যদি ঝামেলা নাম দেয়া আর সমস্যা নাম দেওয়া ভুল হবে না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জিন্দিগি শুরু থেকে হিসাব করে দেখো ঝামেলায় বেশি কাটছে নাকি ঝামেলা মুক্ত অবস্থা বেশি কাটছে। দোস্ত নকশা ঝামেলা তো লেগেই আছে, শত্রু তাদের ঝামেলা বাঁধানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইন্না আদা আদুবিকা ভাই না জাম ভাই, তোমার শ্রেষ্ঠ শত্রু তোমার একবারে নিকটেই আছে, দুই পাগরের মাঝখানে আছে একেবারে মানুষের অতি নিকটে। হলো তার সবচেয়ে বড় শত্রু, তার নাম হলো নফস। সবচেয়ে বড় শত্রু কিন্তু নফস, তো ঘরের শত্রু। এর পরের শত্রু হলো শয়তান, তো ঘরও থাকে বাইরেও থাকে, তো সবসময় ঝামেলা বাঁচাচ্ছেই। শত্রু তো সবসময় ঝামেলায় বাঁচাবে, শত্রুকে চায় নাকি যে তার শত্রু কোন সময় নিশ্চিন্তা নিরাপদে থাকুক, কোনোদিন চান তাহলে শত্রু কিসের? সে শত্রুর কাজ হলো তার শত্রুকে বিপক্ষকে সবসময় ঝামেলা ফেলে রাখতে। দোস্ত এরকম দিন আর ইনসান ও শত্রু আছে মানুষের চারিপাশে, কাজেই নষ্ট শত্রু, শয়তান শত্রু, জিন শত্রু আর ইনসান শত্রু, চার প্রকার শত্রু যে মানুষের চারপাশে লাগা আছে, সে আবার কি করে কি বলে দোস্ত ঝামেলা মুক্ত অবস্থা কাটাইতে পারে, ভালো খোলাখুলি করে হবে, চিনতে পেরেছেন? বলতেছিলাম দুনিয়ার জিন্দিগিকে যদি ঝামেলা জিন্দিগি বলা হয় তাহলে এটা মোটে ভুল হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওনার জীবনীতে বলতেছে ওনার জিন্দিগির একটা মুহূর্ত বাহ্যিক টেনশন মুক্ত অবস্থায় কাটেনি, সবসময় লাগিয়ে রয়েছে, কখনো ইন্দিরা লাগাচ্ছে, কখনো নাসারা লাগাচ্ছে, কখনো মুনাসিরা লাগাচ্ছে, আর কখনো নিজেদের ভিতরে একটু সমস্যা হয়ে যায় সেগুলো ছাড়ানোর সমস্যা, এই করতে করতে না জীবন কেটে গেছে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে মানুষকে পাড়ায় সবক দিয়ে দিয়েছেন কি ঝামেলার জায়গায় তোমাদের পাঠাচ্ছি, ঝামেলার থেকে আমার কথা স্মরণ করবা, যে ব্যক্তি করবে সে হলো দোস্ত সবচেয়ে বুদ্ধিমান। মৌতের এক চিন্তা কি কম ঝামেলা নাকি? মৌতের চিন্তাটা আসলে লাগাই দিচ্ছে কেন, শিশু কানে আদান দিয়ে মৌত স্মরণ করা দিচ্ছে, শিশুকে বলতেছে কি তুমি যে আইছো আসার সাথে সাথে করে তোমার জানাজার আর নামাজের আদান হয়ে গেল, আর বাম কানে যায় বলে কি তোমার জানাজার একামত হয়ে গেল, আদান হয়ে গেল একামত হয়ে গেল, আর বাকি আছে কি জানাজা অনুষ্ঠিত হওয়া বাকি আছে, ঠিক না দোস্ত? জানাজার নামাজটা ফরজ না, ফরজ, হ্যাঁ ফরজ, কেফায়া লাগাই দেখে না, কেফায়া মানে সবাই না পড়লো, মহিলাদের তো পড়াই লাগে না, পুরুষরা পড়লো, এক কেফায়া তো অর্ধেক বাদ হয়ে গেল, আর যদি কিছু সংখ্যক লোক আদায় করলে হয়ে যায়, কিন্তু ফরজ যারা পড়বে এটা কোন হিসাবে পড়বে, ফরজ হিসাবে নাকি সুন্নত হিসাবে? ফরজ হিসাবে পড়বে দোস্ত, এক তো নামাজ আর ফরজ, আবার জামাতের সাথে ছাড়া হয় না, জানাজা কোনদিন জামাত ছাড়া হয়, ইমাম সাহেব লাগে, তো নামাজটা হলে ফরজ, পড়া হচ্ছে জামাতের সাথে ইমাম সহ, আজান ইকামত কই? এটা প্রশ্ন, আজান ইকামত কই? দুনিয়াতে আমরা যত নামাজ পড়লাম ফরজ নামাজ, সেখানে আজান ইকামত সব পড়েছি, জুমার নামাজ ফরজ, আজানের কাছে একামত আছে, দোস্ত এমনি ভাবে পাঞ্চজনা নামাজ গুলো ফরজ, আজান আছে একামত আছে, ঈদের নামাজ যেহেতু ফরজ না সেজন্য আর আজান একামত প্রশ্ন নেই। বলেন যে এর আদান একামত তো আকাশ সাথে সাথে হয়ে গেছে, প্রত্যেক ব্যক্তির জানাজার আদান একামত কি আকাশ সাথে সাথে হয়ে গেছে, এদের না মরার পরে সে নামাজে কি লাগে না, আদান একামত লাগে না, এমনকি ডাকা ডাকিও লাগে না, যে ডাকা ডাকি যে করা এগুলো আমরা বানায় নিচ্ছি, কিন্তু আসলে যদিও মশলা দেওয়া যাবে না, এখন কিষণ অনেক অসন্তুষ্ট হয়ে যাবে, মাইকিং টাইকিং এগুলো আসলে সে পছন্দ করে। যাই হোক, আদান হয়ে গেছে একামত হয়ে গেছে, একামতটাকে কারো ডাকে নাকি, নামাজ যখন একামত হয়ে যাচ্ছে কেউ কারো ডাকে, যার যার মতো করে সামিল হয়ে যাচ্ছে কয়জন পারে। এই যে সূক্ষ্ম সুন্নাত হুকুমটা, আদান শিশুর দুনিয়াতে আসার পরে আদান একামত হয়ে গেল, এই কথা চিন্তা করলেও তো মানুষের অনেক সবক পাওয়া যায়, কি করে সবক দিয়ে দিল কি, যে বাবা আসছো তুমি ভালো করছো কিন্তু এখানে আসলে থাকা যায় না, এ চার ঘরে শত্রু দিয়ে ভরা, এক শত্রু তোমার মধ্যে নষ্ট, আর এক শত্রু তোমার বাহিরে শয়তান, আর এক শত্রু কিছু জিন আছে, আর এক শত্রু কিছু ইনসান আছে, শত্রু যে জিন ইনসান, জিন ইনসান প্রত্যেক লোকের সঙ্গে লাগা আছে, এগুলোকে আল্লাহ তাআলা কোরআনে ভাষায় নাম দিয়েছেন কি খান্নাস, এদের নাম কি রে ভাই খান্নাস, খান্নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কাজ কি, খান্নাসে কারা কি খান্নাসে করে, আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওদের কাজ হলো প্রত্যেক লোকের বিরুদ্ধে আর এক লোকের দিলের মধ্যে কানে কানে যে ওয়াসওয়াসা দেয়া, আরে দূর মিয়া ওর সঙ্গে তুমি চলো, এর এই সমস্যা সেই সমস্যা বুঝোচ্ছে, এখানে বুঝোচ্ছে সরানোর জন্য, রাসূলের বিরুদ্ধে খান্নাস যারা করেছে কি বলছে, ওনার কাছে কি আছে না, নিজস্ব কোনো সম্পদ আছে, নিজের একটা বিটে বাড়িও নেই, রসুলের বিটে বাড়ি ছিল ঠিক কথা, ওনার কাছে চললে কি পাওয়া যাবে, একজন রাজনৈতিক লিডারের সঙ্গে চললে একজন যদি সে এমপি মন্ত্রী হয়ে দেখেন লাইসেন্স হলে পাওয়া যাবে, ঠিক আছে, আর না হলে কিছু কন্ট্রাক্টরই পাওয়া যাবে, একটা ছোটখাটো পদ পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, পিয়নগিরি পাওয়া যাবে, এনার সঙ্গে করলে কি পাওয়া যাবে, রসুল্লাহ তাল্লাহ কোনোদিন বলছেন নাকি যে আমার সঙ্গে চললে আমি চাকরি দেবো, জীবনের জানের নিরাপত্তা দেবো, অধিকার আদায় করে দেবো, কি বলছেন, উনি করে কিচ্ছু বলেন, উনি বলছেন যে আমার পরে ইমান আনলে, আমাকে রসুল বলে মানলে আমি আল্লাহর সঙ্গে লাগাই দেব, আল্লাহ তাকে জাতের সাথে সেবাতে তোমার তাল্লুক করাই দেবো, তোমার দুনিয়া আখেরাতে সফলতার কামিয়াবি তুমি পেয়ে যাবা, দুনিয়াতে যা পাওয়ার না হোক মরার সাথে সাথে যে সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবা পাবে এতে কোনো সন্দেহ নেই, দুনিয়াতে তোমার চামড়া থাকতে পারে চামড়া থাকতে পারে, ঠিক আছে, ওটার গ্যারান্টি তো সাল্লাল্লাহু আলাইহি নেই, এরকম কোনো আশ্বাস দেন না তিনি, আবাসও দেন নেই, তাই দিবেন তো সাহাবায়ে কেরামকে আগুনে করে পোড়াস থেকে জেনে জিন্দা অবস্থায় আগুনে করে শোয়া যাচ্ছে, ওনাদের গায়ের শরীরে চর্বি গলে আগুন নিভে যাচ্ছে, তো উনি কি নিরাপত্তা দিলেন, উনি কিচ্ছুই বলতেছেন, বলা যায় যে কোনো অবস্থায় তার লোক ঠিক রাখতে পারলে, জলে হোক বুড়ে হোক মরে হোক বাইসে হোক তার লোক ঠিক রাখতে পারলে এইটাই তোমার সফলতা কামিয়াবি, এবং তুমি মরার পরে শান্তি পাবা, এটা একশো ভাগ একশো ভাগ, দুনিয়াতে হইতেও পারে না হইতে, উনি তাই বলতেছেন, আর ওরা খান্নাসরা কি বলতেছে, খান্নাসরা ওনার সঙ্গে চললে কি পাওয়া যাবে রে ভাই, মায়ের খাওয়া পাওয়া যাবে, কিছু মায়ের পাওয়া যাবে, কিছু গালাগালি পাওয়া যাবে, হ্যাঁ উত্তম মধ্যম পাওয়া যাবে, অনেক সময় আগায় থাকতে হবে, আরো কি প্রপাগান্ডা করতে জানেন, উনি কদিন পর পরে কয়ে যে চান্দা দাও সে চান্দা দাও, দেবে তো না উল্টো রাখায় নেবে, আজকে কয়ে যুদ্ধ যাতে হবে, কালকে বলেছে অমুকে সাহায্য করতে হবে, পরশুদিন বলেছে মেহমানদারি করতে হবে, তারপরে কয়েছে মসজিদ বানাতে হবে, এ সমস্ত গুলো এগুলোকে ওয়াস ওয়াসা, এগুলো যে আর একজনকে ভাগানোর জন্য বড় ইস্যু, বুঝতে সুবিধা দোস্ত আজিজ ও সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিয়েছেন, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত আবাস আশ্বাসের অপেক্ষা করেন নাই, তারা তাল্লুক করে ফেলছেন, তাল্লুক হয়ে গেছে, কি একটা মজার সন্ধান তারা পেয়ে গেছেন, কি একটা জিনিস দেখে ফেলছেন, আল্লাহ তারা দেখায় দিয়েছেন, সে দিলের থেকে অন্তর চক্ষু তারা দেখে ফেলছেন দোস্ত, ওই ওই জিনিসের লোভে ওই লাভের লোভে তারা জান জীবন দিয়েছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে আসলে সে তাল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে তাল্লুকের আর আল্লাহ পাকের সাথে ভালোবাসার যে একটা ঝলক চমক দোস্ত বিদ্যুৎ দিকে দেখে ফেলে, বলেন যে সে ব্যক্তির অবস্থা কি হবে, সে ব্যক্তি এর জন্য জান জীবন দেওয়া আগুনে নিক্ষিপ্ত হওয়া তার জন্য সহজ হয়ে
যাবে।
রহমতুল্লাহ বলতেছেন গর্ভাবিনী এক নাফাস হোসনে ওদুদ, ওদুদ আল্লাহ তাআলার নাম, গর্ভাবিনী এক নাফাস হোসনে ওদুদ আন্দার আতিস আফগানি জানে ওদুদ। এখানে ওদুদ মানে আবার প্রিয়, বদুদ মহাব্বতের অর্থে ব্যবহার হয়, ভালোবাসা প্রিয় মাহবুব। তো বলেন যে যদি কেউ এক মুহূর্ত এক পলক এক নফস আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তাল্লুক সম্পর্ক ভালোবাসার একটা চমক কি বলে একটু কিরণ দেখে ফেলে, কিরণ সূর্যের কিরণের মতো কিরণ দেখে ফেলে, বিদ্যুৎ চমকানোর মতো একটা যদি চমক আর জ্যোতি নূর আলো দেখে ফেলে, বলেন যে আন্দার আতিস আফগানি জানে ওদুদ। আমাকে আগুনে লাভ দেওয়া লাগবে, আমার প্রিয় জানটা জীবনটা দিয়ে দিতে হবে। হযরত রবি রহমতুল্লাহ বলেন যে ওই ব্যক্তি ওই যে জিনিস দেখে ফেলছে সেটাকে পাওয়ার লোভে আর লাভের লোভে দোস্ত তার প্রিয় জানকে আগুনে নিক্ষেপ করার জন্য সে তৈরি হইল। আন্দার আতিস আফগানি জানে ওদুদ, আন্দার আতিস আফগানি জানে ওদুদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এরকম কিছু কিছু একেবারে মজেজা আল্লাহ তালা দেখাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিছু মজেজা আল্লাহ তালা দেখাইছেন দোস্ত। যেরকম ইব্রাহিম খলিল আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য একটা মজেজা হয়েছিল নমরুদের আগুনের ভিতরে, আল্লাহ তালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে এরকম মজেজা দেখাইছেন যে কাফেররা আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, মায়ের কোল থেকে শিশুকে আগুনে নিক্ষেপ করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে ওই মা দোস্ত ভীত হয়ে ইমান ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই মায়ের ভিতরে আরো আল্লাহ তালা জাতির ইমান একিনগারে বাড়াইছেন পয়সালার কারণে, কেন শিশু আগুনের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে মা আমাকে তো আগুনে ফেলে দিয়েছে আর আপনারা মনে করছেন যে আগুন আমাকে জ্বালাইছে। ওরা যখনই আগুন নিক্ষেপ করেছে তখন আল্লাহ তালা আগুনকে জ্বালানোর ক্ষমতার থেকে আল্লাহ তালা তাকে রহিত করে দিয়েছে, সে জ্বালাচ্ছে না। আমি এখন ভালো আছি বিশ্বাস করেন আপনি, আগুন জ্বলতেছে ঠিক কিন্তু আমাকে জ্বালাচ্ছে না, আমি ভালো আছি। আরো বলে কি আপনি চলে আসেন আমার কাছে, আল্লাহ তাআলা আমার এখানে আপনাকে এখানে ভালো লাগে আজিজ দোস্ত। সুবহানাল্লাহ, এটা মুজিজা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। দোস্ত আজিজ কত মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 400 মুজিজা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা আসছে, কাফেরা আসে পরীক্ষা করবে রাসূলুল্লাহ এর কাছে, কিছু প্রশ্ন করবে আটকায় দেবে আর কি, শিশু কোলে করে নিয়ে আসে। শিশু আসে রাসূলুল্লাহ এর সামনে আসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাছে, এখন মা কাজে এই সমস্যা তো দুধের শিশু, দেখেন আমার আগে সে সালাম দিয়ে ফেলছে আমি তো সালাম দেবো না, তারে তুই থাম সালাম দিলি যাবে, সালাম দিতে মানা হয়ে গেল। তুমি বলো মা আপনি থামেন আমার সালাম দিতে দেন, বলে তুই কেমনে জানলি যে সে রসুল, তুই কি করে বুঝলি, বলে আপনি ভোর দিক তাকায় দেখেন রিজাল রেস্ট আসে আমাকে শিখিয়ে দিন, এই মাত্র আমাকে শিখিয়ে দেখেন একটা আলো বলতেছে না, ভোরে তাকায় দেখেন সে আমার শিখেন। তো রসুল্লাহ সাল্লাহ আমার শিশুর সাথে কথা বলছে, জীবনে কথা বলেছে শিশু বুঝলে, শিশু কথা বলে না আপনি কথা বলতে বলুন। রসুল্লাহাম বলেন যে বেটা তোমার নাম কি হলো, তুমি বলো যে আল্লাহ রসুল আমার আসল নাম
আমার আসল নাম, এই আসল নাম কি এখান থেকে শুরু হয়েছে আল্লাহ জানে। ভালো নাম একটা থাকে আর খারাপ নাম একটা থাকে,
ভালোর বিপরীত কি
খারাপ না? কয়ে যে আমার ভালো নাম এই, আর খারাপ নাম হলো কয়ে যে উজ্জ্বল সুমন। সমস্যা হয়ে যায় না এখন এসব নাম শুনলে, সমস্যা হয়ে যায় না? আমি মাঝে মাঝে অপরিচিত জায়গায় গেলে যদি কয়ে যে নাম কিরে কো উজ্জ্বল, কি মোহাম্মদ উজ্জ্বল না শ্রী উজ্জ্বল, কোন মোহাম্মদ উজ্জ্বল, ঠিক আছে এখন তোমার আমি কোন দলে খেলবো বলো, ঠিক না? সুমন, এ সুমন কোন সুমন? এর আগে কিটা মোহাম্মদ আছে না শ্রী আছে? বিশেষ করে হিন্দু এলাকা গেলে তো বোঝেন নাই। তো ছেলে বলতেছে আল্লাহ তালার খাতায় শ্রেষ্ঠদের খাতায় আমার একটা ভালো নাম আছে, সে নাম হলো আবদুল্লাহ, সে নাম হলো আবদুল্লাহ, কিন্তু এরা বোকারা, এরা আমার নাম রাখছে ওদের দেব দেবীর নামে আব্দুল রোজা, আব্দুল রোজা। এটা সীমিত কিছু সংখ্যক লোকের সামনে আমার নাম, কিন্তু ব্যাপক জগতে আমার নাম হলো আবদুল্লাহ। মা এই সমস্ত কাণ্ড কাণ্ড দেখে সে কাজ, ঠিক আছে আমার আমি আসছিলাম যে জন্য পরীক্ষা নিতে নবীকে একটু আটকাইতে, আমি তো আটকে গেলাম, তো সে ওখানে এ সমস্ত কারবার দেখে দোস্ত মুসলমান হয়ে গেল। আমি যেটা বলছিলাম ভাইও, আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে এসে সবক দিয়ে দিচ্ছেন কি মৌতের সবক, শিশুকে আমরা আদান দিয়ে একামত দিয়ে আমরা এই সবকে দিচ্ছি। দেখো ঝামেলা জিন্দিগিতে আইসো ভালো, ঝামেলা ছাড়া কেউ বাঁচি নাই, রসুল্লাহ চলেছেন ঝামেলার থেকে বাঁচতে পারেন নাই, দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না, ভালো পথের লোকও বাঁচবে না, খারাপ লোকের পথে বাঁচবে না, কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে সব ঝামেলার ভিতরে থেকেও মালিককে না বলে আর মৌতকে স্মরণ রেখেও বলে আসি পারলাম, মৌতকে স্মরণ কেন? হয়তো মৌত তো আসলে আমাদের আল্লাহ পাক, আল্লাহ পাকের সাথে আমাদের মিলনের মাধ্যম, তোহফাতুল মুমিন, মৌত হলো মুমিন জন্য তোহফা, তোহফা কারে কয়? হাদিয়া, হাদিয়া কার কয়? বিনা পুঁজির মাল কি বলা হয়? হাদিয়া, ঠিক না দোস্ত? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিনা পয়সা মানুষকে মৌত দেন কেন? ওই মৌতের হেলিকপ্টার উঠে মানুষ আল্লাহ পাকের সাথে মিলন আর সাক্ষাতের সুযোগ পেয়ে যাবে, টিকিট টিকিট কিছু লাগবে না, বিশাল লাগবে। এই জন্য এটা মোমেন ব্যক্তির জন্য হালিয়া, কাজে মোমেন ব্যক্তি তো মৌতকে আসলে ঘৃণা করবে না, অপছন্দ করবে না দোস্ত, বরং এটাকে ভালোবাসবে, মহব্বত করবে, ভালোবাসবে এবং মহব্বত করবে। সেজন্য বাদশাহ হারুন রশিদের যুগে এক বুজুর্গ ছিলেন, তো বুজুর্গের কাছে বাদশাহ জিজ্ঞেস করতেছে যে হুজুর বলেন দি, কিতাবে কোরআনকে পাওয়া যায় মৌত ভালো জিনিস, আখেরাত ভালো জিনিস, কবর ভালো জিনিস, মরতে মনে গায় নাকি, কবরে মনে গায় নাকি, থাকতে মনে গায় কাছে? শোনো একজনের দুটো বাড়ি আছে, একটা বাড়ি সে সকাল সন্ধ্যা আবাদ করে, ঝাড়ু দেয়, আলো বাতি জ্বালায়, সবসময় সাফসফ করে রাখে, আর একটা বাড়িকে সে ফেরে রাখতে রাখতে এখানে মা প্রসাদ জল হতে হতে আস্তে আস্তে এরকম ভাবে পোকামাকড় আর জিনবুত আড্ডাখানা হয়ে গেছে। সেখানে শিয়ের তেল থাকে, হিংস্র জন্তু এসে বাসা বানাইছে, জিনবুত বাসা বানাইছে। এই বাড়িওয়ালা যদিও বাড়ির মালিক সে, কিন্তু সে কি যখন তখন সে বাড়িতে ঢুকবে? তার নিজেরই ভয় লাগবে, তো ওখানে গেলে কি সমস্যা, যদি আমি মালিক, কিন্তু তো অনাবাদ থাকতে থাকতে ওখানে অন্য জিনিসের দখলে চলে গেছে, মস্তান্তের দখলে গেছে, আর না হলে কি বলে জিনবুতের দখলে চলে গেছে। অনাবাদ বাড়িতে কেউ দোস্ত দিনে দুপুরে তো ভয় পায়, ঠিক এরকম হবে আল্লাহ তালা তোমাকে দুটো বাড়ি দিয়েছেন, দুনিয়ার বাড়ি আখেরাতের বাড়ি, তুমি একটাকে শুধু আবাদ করছো আর একটাকে অনাবাদ রেখে দিয়েছো, খোঁজ খবর নেওয়া নেই, সেখানে আলো বাতি জ্বালাও নেই, সেজন্য এখন তোমার নিজস্ব বাড়ি যাওয়া সত্ত্বেও সেটি যেতে তোমার মন চাচ্ছে না, ভয় ভয় লাগছে, ঠিক না কেতন? যদি আবাদ হইতো যাইতে মনে করতো, যাইতে মনে করতো, হ্যাঁ যাওয়ার জন্য সবসময় তৈরি থাকতে, রাত্রে শোয়ার সময় কি বলতে, আল্লাহ আমার বিসমিকা আমুত আহিয়া, আল্লাহ আমার বিসমিকা আমুত আহিয়া, আল্লাহ আপনার নামের পরে আমি মৃত্যুবরণ করব, আপনার নামের পরে আমি আবার জীবিত হব। এর দুই অর্থ আছে, এর এক অর্থ হল আপনার নামের পরে আমি এখন ঘুমাবো, ঘুমটা একটা মৃত্যুর মতো, কারণ মানুষের ঘুম আর মরার ভিতরে বেশ কম লাগে, এটা যেগুলো শেষ ঘুম হতে পারে, কিন্তু শেষ হিসেবে এখানে মরার কথা স্মরণ করতেছে, কিন্তু আসল উদ্দেশ্য হলো আমি ঘুমাচ্ছি, কিন্তু মরার মতো লাশ হয়ে থাকতেছি। যদি লাশ হয়ে যায় তারা কে মারতে আসে না, পোকা কামলাতে আসে না, কি পিঁপড়া কামলাতে আসে, কিছু টের পায়, কিন্তু যদি জাগ না থাকে এটা কিছু আসলে আগের থেকে লাঠি সোটা দিয়ে সেটাকে দূর করা দমন করার চেষ্টা করে, কিন্তু ঘুমন্ত অবস্থায় তার যদি কোন মশা কত খাই যাচ্ছে কি টের পাচ্ছে, এই জন্য এটাকে মৌত বলা হয়েছে। আর সকালবেলা আবার জাগ্রত হওয়াকে বলা আছে হায়া, জীবিত হওয়া, তো সেটা জীবিত হওয়ারই মতো।
আর এক অর্থ হলো আল্লাহ বিস্মিত আমু তো আল্লাহ একদিন একদিন তো মরবো, তো সেটা আপনার নামের ভাবে মরবো, লা ইলাহা ইল্লাল্লাহ রাজন মরতে পারি, আল্লাহুম্মা রাফিকাল আলা কয়ে যেন মরতে পারি, নামাজ নামাজ কয়ে যেন মরতে পারি, আর কেয়ামতের দিন আবার জীবিত হব সেটা আপনার নামের ভাবে জীবিত হবে নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ মরতে পারি যেন উঠতে পারি। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াতে শিখে গেছেন, এর ভিতরে কত অর্থ কত তথ্য কত তত্ত্ব লুকায় রয়েছেন। আজিজ ও দোস্ত, তো মরা তো খারাপ জিনিস না মুসলমানের জন্য বিশেষ করে, কারণ মুসলমান দুনিয়াতে যত ভালো মুসলমানই হোক না কেন দোস্ত আল্লাহ পাকের সাথে সরাসরি সরাসরি সাক্ষাতের কোন সুযোগ দুনিয়া তালা তালা রাখেন না, আল্লাহ তালার তো সরাসরি সাক্ষাতের সুযোগ হলো মরার ঘরে, আর এই জন্য মাধ্যম হলো মৃত্যু। তাইতে মৃত্যু মুসলমানের জন্য আসলে ভালো জিনিস, কিন্তু কোন মুসলমানের জন্য ভালো জিনিস দোস্ত, যে ব্যক্তি মৃত্যুর তাকাজা চাহিদা পূরণ করে সবসময় প্রস্তুত থাকে আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য, সবসময় উজুর অবস্থায় তওবার অবস্থায় তাকওয়ার অবস্থায় গুনামাফের অবস্থায় জিকির আজকার ফরজ ওয়াজিব আদায় করার অবস্থা থাকে, সে ব্যক্তির জন্য আসলে এটা খুবই নিয়ামত আনন্দের জিনিস, আনন্দের জিনিস। অনেক বুজুর্গরা ওদের কাছে যখন জিবরাইল আজরাইল আসেন আসতেন, অতীতের ঘটনা পাওয়া যায়, আসলে তো সালাম দিয়ে আসতে যে আপনাকে আপনাকে নেওয়ার হুকুম হয়েছে, এখন আপনার কি মতামত? তারে আমি আজ থেকে 70 বছর ধরে প্রস্তুত অপেক্ষা ছিলাম, তুমি দেরি করে আসছো, আবার আবার মতামত কি? তবে আমাকে অজু করে দুই রাকাত নামাজ পড়তে দাও। 70 বছর ধরে তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন সকাল বিকাল প্রস্তুত, তখন চলে যাওয়া লাগে, তখন চলে যাওয়া দোস্ত। তো আমাদের কানাদে আজান দেওয়া হয়, আমাদের কানাদে একামত দেওয়া হয় দোস্ত, আমাদেরকে মৃত্যু স্মরণ করা যায়, এটা খারাপ কিছু না, ভালো জিনিসের সন্ধান, ভালো জিনিসকে স্মরণ করা দেওয়া হয়, ভালো সবকে দিয়ে দেওয়া হয়, তুমি যা করো আর না করো যাওয়ার প্রস্তুতিটা সবসময় সামনে রেখো। আরো সবক দেওয়া হয় কি যে বেশি দিন থাকা যাবে না, বেশি দিন থাকা যাওয়াই লাগবে, বেশি দিন থাকা যাবে না, চলে যাওয়া লাগবে, খুব অল্প সময়, খুব অল্প সময় থাকবা। যে আজানের পরে একামত, একামত পরে জামাত দেওয়া হয় অতটুকু সময়, কেমন যেন তোমার দুনিয়া থাকাটা অতটুকু সময়, এরকমই মনে করো, এরকমই মনে করো, এতটুকু থাকবা। কাজে কাজে এর জন্য বেশি কিছু আর স্থায়ী কিছু বানাতে যায় না, লাভ কি তুমি নিতে পারবে না, তুমি স্থায়ী যেটা খেতে পারবা সেরকম কিছু ফিকির করো, আর অস্থায়ী গুলো অন্য বছরে যাও। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোস্ত আজিজ সেরকমই জীবন যাপন করে, উনি একটা বাড়িতে করেন না, বাড়ির বিটে আবার কিনে ফিরে যান, অথচ ওনার খানদান আজ সুন্দর জীবিত আছে দুনিয়াতে, সৈয়দ খানদান, যদিও না যায় না, কিন্তু আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়ার সঙ্গে যেরকম আচরণ করা দরকার, ব্যবহার করা দরকার, এটা 100 বার 100 বার সেরকম আচরণ ব্যবহার করাই নিয়ে গেছে। উম্মতের জন্য ছাড় দিয়ে গেছেন, সাহাবায়ে কিরাম অনেকে ধনে ধনে ছিলেন, ওসমান গনিও ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, মানে ধনে ধনে ছিলেন, যখনই কোনো ব্যবহার আসত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা পয়সা চাঁদা চাইতেন, তখন তাকাতেন যে ওসমান আমি ঠিক আছে, এদিক যখন তাকাইতেন তখন ওসমান সামনে আইতেন, হ্যাঁ ওই ওদিকটা আবার দিতেন, এদিক টাকা পাওয়ার সময় এদিক থেকে আসলে ওসমান আজান উনি আরো দিক থেকে দেখছেন, খুশি আছেন মাশাল্লাহ মাশাল্লাহ। সাহাবায়ে কিরাম দেওয়ার জন্য ফোন দিই, ফলানোর জন্য না দেওয়ার জন্য না, কি কর দেওয়ার জন্য কি করে বেশি বেশি দেওয়া যায় বারবার দেওয়া যায় সে চিন্তা করছে, কিন্তু ওনারা ওনাদের দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে গেছে। আবার আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একদিন দোয়া চাইছিলাম, দর্শক বলে যে করি আমাদের দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন দোয়া করে ফেললেন, সবসময় দোয়া করতেন না, দোয়া করছেন সেই দিন থেকে আমি যাতে হাত দিই তাতে লাভ, আমি যে মাটিও এক জায়গার থেকে আরো জায়গায় বেশি তা তো প্রচুর লাভ হয়ে যায়, লাভের কারণে উনি বলেন যে এরকম অবস্থা হয়ে গেল যে আমার লাভের সম্পদ রাখার জায়গা, আমার গুদাম ভর্তি বাড়ি ভর্তি শেষে রাখার জায়গা পাচ্ছে না, সব সমস্যা হয়ে গেছে লাভ, কাজে করি কি সকাল বিকাল শুধু মেহমানদের খাওয়াতে থাকি, তাতেও কাজে কমে না, যখন বয়স শেষ হয়ে আসল তখন চিন্তা পড়ে গেলাম যে আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় কি কষ্টের জীবন আমাদের কাছে, আজকে তিনার দোয়ার বরকতে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন, শত শত লোক দস্তখানে বসে খাচ্ছে, রকম রকমের খানা পিনা খাচ্ছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি অবস্থা দিনে চলে গেছেন, এই কথা মনে পড়ে গেল কান্দা শুরু হয়েছে, যোহরের থেকে আসর পর্যন্ত কান্দিয়েছেন, আসর নামাজ আজান হয়ে গেছে তাড়াতাড়ি আবার হাত ভাতের ভিতর না খানার ভিতর না দিয়ে এসে আবার নামাজ পড়ছেন, নামাজ পড়ে আবার খাইতে বসছেন, আবার মনে পড়ে গেছে মাগরিব পর্যন্ত কাঁদছেন দোস্ত, এরকম কয়েক ভক্ত তারা খাইতেই পারেন শুধু ওই কথা মনে আসে, অথচ আল্লাহ পাক তাদেরকে লাভের পর লাভ সম্পদের পর সম্পদ দিয়ে রাখছেন, কিন্তু সেদিক মনে নাই, মনে হলো আল্লাহ পাকের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তেনাদের মৃত্যু স্মরণে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে মিলনা সাক্ষাতের স্মরণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাতের স্মরণে দোস্ত অন্য সবকিছুকে ভুলাই দিত। কারণ মানুষ মারা গেলে, মানুষ মারা গেলে প্রথম ঘাটি হলো কবরে, কবরে যায় কার সাথে প্রথম সাক্ষাৎ হবে, তার সাথে প্রথম সাক্ষাৎ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে প্রথম সাক্ষাৎ হবে, দুনিয়াতে প্রথম সাক্ষাৎ, দুনিয়া যে সমস্ত লোক ছিলেন তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম সাক্ষাৎ হবে।
আজিজ দোস্ত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করা এটা একটা খুশি না, খুশির ব্যাপার, কিন্তু খুশি কার জন্য? যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে বন্ধু এবং দোস্ত বানায় কবরের পথে রওনা দেয় সেই ব্যক্তির জন্য খুশি। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে সাক্ষাৎ হবে মওতের পর পরই, মরার সাথে সাথে মানুষের রূহ আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়, ইমানদারের রূহ। আল্লাহ তাআলা বলতেছেন
ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে হে আমার বান্দারা, তোমরা তো মরণকে ভয় করো, মৃত্যু থেকে দূরে পালাও, যেখানে মৌত হবে বলে জানো সেখান থেকে মানুষ পালায়, স্বাভাবিক কথা, নিরাপত্তার জন্য জায়গা খোঁজে, এটা কোনো অন্যায় কিছু না, এটা মানুষকে আল্লাহ তারা হুকুম দিয়েছেন, অবৈধ না, এটা নিরাপত্তা খোঁজ, তারা জানে নিরাপত্তা, যান বাঁচানোর ব্যবস্থা করা, এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তারা তো সব জানেন যে যতই নিরাপত্তা খোঁজো একদিন একদিন মৌত হবেই। কি কারণ গ্রামের তো শহরে আসলো, কেন যেন মারা না যায়, তো শহরে মৌত আসবে না। হ্যাঁ, সেজন্য বুজুর্গ আদিন বলেন যে আরে চিন্তা করো, যত বছর হায়াত পাক না কেন, নূহ আলাইহিস সালামের চেয়ে বেশি হায়াত কি হবে নাকি, 1000 বছর হায়াত পাইছে, তারপরে তো ওনার সঙ্গে মৌত মোলাকাত করছে। তো কাজেই আল্লাহ তা বলেন যে মৌত, ইন্নাল মৌত আল্লাযী তাফিরুনা মিনহু, মৌত থেকে তোমরা দূরে পালাও, আত্মরক্ষা করো এবং নিরাপদ স্থান খোঁজ করো, কিন্তু ফাইন্নাহু মুলাকীকুম, সে মৌত তোমার সাথে মোলাকাত করবে। মোলাকাত কোন দিক থেকে করে? সামনের দিক থেকে করে। কি করে? সে কিন্তু আসতেছে একসঙ্গে দাদা, তোমার সাথে মোলাকাত করে ফেলবে, সাক্ষাৎ হয়ে যাবে, মৌত হয়ে যাবে। তারপর কি হবে? আল্লাহ পাক বলেন এরপর কি হবে? যেমন মৌত হোক না কেন, মৌত হওয়ার পরে দোস্ত ভালো মৌত আর ভালো মানুষের মৌতের কথা কোরআনে বলতেছে। কি কারণ? ভালো মৌত আর ভালো মানুষের মৌতের কথা এখানে বলতেছে, খারাপ মৌত অর্থাৎ খারাপ মানুষের মৌতের কথা কোরআনে বলে নাকি। সেখানে কেমন হবে সেটা বুঝতে পারলাম হাদিসে বলছে। তো ভালো মানুষ ভালো মৌত, মৌতের লক্ষণ কি? যখনই মৌত আসবে এরপর তোমাদেরকে আলিমুল গায়ব আর শাহাদার কাছে নিয়ে হবে, যিনি হাজার গায়ব এবং হাজার জানেন, তিনি কে? হাজার, হাজার নাজের, হাজার নাজের একমাত্র আল্লাহ তাআলা ভাই। আর দুনিয়াতে কারোর হাজার নাজের জানা জায়গা আছে? হ্যাঁ, কোন পীর বুজুর্গকে হাজার নাজের মনে করা জায়গা আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পিরানি পীর, বড় পীর, তাই বলে হাজার নাজের জানা করলে ইমান থাকবে? মনে হচ্ছে সৃষ্টি রহমতুল্লাহ কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজের মনে করে ইমান থাকবে? কথা বুঝেন নি? ওনাকে যদি কেউ বলে যে হুজুর হাজার নাজের, ওনার রূহ আমার কাছে হাজির হয়ে যায়, সেজন্য আমি তার একটু সম্মান করে দাঁড়াই, তো তো সেরে গিয়ে এবং কুফুরি আঁকি দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত একমাত্র হাজার নাজের, আর কেউ হাজার নাজের গায়েব জানলে আল্লাহ জানেন, আর কেউ জানেন, রাসূলও গায়েব জানেন না, পীর আউলিয়া দূরের কথা। যদি কারো এরকম এলার্জি থেকে থাকে দোস্ত, এর জন্য ভালো ওষুধ খাওয়ার দরকার, যে আরে আল্লাহ রসুলকে আমি হাজার নাজের কেন জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত বহুত গুণ দিয়েছেন, বহুত গুণ দিয়েছেন, বহুত মর্তবা দিয়েছেন, বহুত মর্তবা দিয়েছেন, তাই বলে আল্লাহ তারা খাস গুলি দেন নাই, খাস খাস কিছু গুণ আছে, এটা হলো গায়ের জানা বিষয়টা রসুল আল্লাহ তালা দেননি। হাজার নাজের সব জায়গায় যেখানে সেখানে হাজার এবং নাজের হয়ে যাওয়া, এই গুণ আল্লাহ তারা তাকে দান করেছে, তার নিজস্ব গুণ। আজিজ ও দোস্ত, আল্লাহ তালা বলতেছেন যে মৌত যখন তোমার হয়ে যাবে, যত ভালো মানুষ হোক না কেন, যত শুভ কি বলে তোমার শুভ মৃত্যু হোক না কেন, তুমি মৌতকে চাও আর না চাও, মৌতের সাথে মোলাকাত হওয়ার সাথে সাথে তোমাকে আলিমুল গায়েব ওয়া শাহাদার সামনে হাজির করা হবে। সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়েব ওয়া শাহাদা, সেখানে কি করা হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, সেখানে তোমরা সারা জীবন যা করছো তার একটা টোটাল শুনাই দেওয়া হবে, টোটাল দোস্ত, যা ফলাফল ভালো মন্দ, তুমি ভালো, মন্দ লোক তো সেখানে যাবে না, মন্দ লোক তো উপরে উঠতে দেবে না, তাদেরকে তো এলিয়েনের দিকে যাইতে দেবে না, সেই রোগগুলোকে সিজিনের দিকে নিয়ে যাবে, এলিয়েন ওদেরকে সেখানে বলা হবে হ্যাঁ সেখানে যাইতে পারাটাই লক্ষণ যে সে ভালো দোস্ত। বিনা কুন্তুম যা ভালো, সেজন্য মানুষের মরার পথে প্রথম সাক্ষাৎ হবে আল্লাহ পাকের সাথে, মানুষ পরে সাক্ষাৎ হবে কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে। কিন্তু এই জন্য তো মানুষ যারা ইমানদার, যারা বুঝবান, যারা জ্ঞানী, তারা মৌতকে কোনো সময় অপছন্দ করে না আর ঘৃণাও করে না, কিন্তু ভয় পায় কেন, যে কি অবস্থায় যাচ্ছে সেটা হলো চিন্তা। এই ভয়তে যাইতে মনে করে না যে আরো কিছু বাকি আছে, গুনাগুলো তওবা করায়নি, ইসলাম করায়নি, গুনা সহ করে তো শত্রু হয়ে গেলাম। আর শত্রু হয়ে গেলে সেখানে স্থান নাই, মিত্র হয়ে গেলে সেখানে কোনো চিন্তা নাই। আল্লাহর মিত্র হও দোস্ত, শত্রু হয়ে না। রসুল সাল্লাহ সাল্লামের মিত্র হয়ে যায়ও শত্রু হয়ে যায়, দোস্ত হয়ে গেলে কোনো চিন্তা নাই। এই জন্য একটু ভয় ভয় লাগে, আর এই চিন্তা সবার থাকাই উচিত। যত বড়ই হোক না কেন মানুষ সবসময় চিন্তার ভয় থাকে, বোধ হয় আল্লাহ তাআলার কাছে আমার বন্ধুত্বটা আমি পরিপূর্ণ করতে পারি নাই। এই ভয় থাকাটা মানুষের জন্য শুভ লক্ষণ, এবং এই জিনিসই মানুষকে অনেক রোগের থেকে মুক্ত রাখে। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এবং তার সুন্নতের সাথে সদ্ব্যবহারের হক বোধ আমার দ্বারা আদায় হয় নাই। চেষ্টা সাধনা করেছি কিন্তু ত্রুটি রয়ে গেছে, এটা পূর্ণ করার জন্য কিছুদিন আরো বেশি বেঁচে থাকতে চাওয়া এটা খারাপ কথা না, ভালো কথাই। দোস্ত যেতেই হবে, যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোস্ত মৃত্যুর আগে বেশি বেশি বলতেছিলেন, বেশি বেশি আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। আল্লাহ আল্লাহ রফিক মানে বন্ধু, আল্লাহ আপনি আমার বড় বন্ধু, এই বড় বন্ধুটা আমার সাক্ষাতের সুযোগ হয়ে যাক, বন্ধু হিসেবে যেন সাক্ষাৎ করতে পারি তার সাথে। আমার বন্ধুত্ব এটা যে হয়েছে, তিনি আমাকে দান করেছেন, আল্লাহ আপনি আমাকে আপনার আপনার সাথে আমার বন্ধুত্ব দান করেছেন, আপনি সবচেয়ে বড় বন্ধু আমার। তুমি তো অনেক বন্ধু আছে, কিন্তু সে বন্ধুগুলোর থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী বন্ধুত্ব হলো আপনার সাথে। কাজে আমি এখন আপনার সাথে মোলাকাত করতে চাই, আপনার সাথে মোলাকাত করতে চাই। এই কথা বলতে বলতে সাল্লাহ ইন্তেকাল হয়ে গেল। আল্লাহুম্মা রফিকাল আলা, এবং আপনাকে আমাকে শিক্ষা দিলেন কি মারা যাবে যে মানুষ, তখন দুই অবস্থায় মানুষ মারা যাবে। একদল লোক আল্লাহ পাকের বন্ধু হিসেবে মারা যাবে, একদল লোক আল্লাহ শত্রু হিসেবে মারা যাবে। একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হয়ে মারা যাবে, একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, আর কি বলে শত্রু দুশ্মন হিসেবে মারা যাবে। কিন্তু এটা সত্য কথা দোস্ত, মানুষ যদি আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হয়ে দোস্ত হয়ে রফিক হয়ে মরতে পারে, তার কোনো ভয়ও নাই চিন্তাও নাই। আর যদি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন হয়ে মারা যায় তার কোনো উপায় নাই। বাস এই হলো চিন্তা, এই হলো সবক। মৌত স্মরণ এই জন্য করতে হবে, মৌত স্মরণ এই জন্য না, মৌত একটা বাস্তব জিনিস, তাই মৌত স্মরণ করতে হবে। এটা আপনি স্মরণ করলেও বাস্তব, না করলেও বাস্তব, এটা বাস্তবতার ব্যাপারে আপনার স্মরণ আর অস্মরণের অপেক্ষা করে না। ঠিক না কথা? আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আয়াত দিয়ে শুরু করছিলাম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব বলেছেন যে এই যে ইয়াকিনি জিনিস দোস্ত, এর ভিতরে কোন ভুল নাই যে মৃত্যু হবে, এই মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার গোলামি করো, আমার বন্দেগী করো, আমার ইবাদত করো। মৃত্যু আসা পর্যন্ত এর আগ পর্যন্ত ছুটি নাই। দাঁড়ায় পড়লে দাঁড়ায় পারলে দাঁড়ায় পড়বা, বসে পারলে বসে পড়বা, শুয়ে পারলে শুয়ে পড়বা, তবু তোমাদের জন্য আমার গোলামি করা, আমার হুকুম পালন করা, আমার নামাজ পড়ার ছুটি নাই। কিন্তু ছুটি নাই দোস্ত, যতক্ষণ হুশ থাকবে ততক্ষণ আপনাকে আমাকে আল্লাহ পাকের গোলামি করতে থাকতে হবে। এমনকি শরীয়তের মশলা হলো প্রসবকালে মহিলাদের বাচ্চার মাথা বেরিয়ে গেছে, বাকিটা হতে দেরি হচ্ছে, তাকেও তার জন্য হুকুম কি, তাকেও তোমরা পশ্চিম দিকে পা লম্বা করে দিয়ে ইশারায় নামাজ পড়া যায় অপ্ত চলে যায়, ওই সময় যেন তার নামাজটা ছুটে না যায়, অন্য কোনো পড়তে না হয়। শরীয়তে এখানে এত গুরুত্ব দিয়েছে আল্লাহ পাকের হুকুম পালনের এবং আল্লাহ পাকের ইবাদতের গোলামি দোস্ত, সেখানে আমরা কি বলি যখন মনে চায় তখন বলবো। কোন সময় নামাজ বেশি পড়ে মানুষ দেখা যায়, নাতিশীতোষ্ণ সিজনে, শীত না গরম না, কেবল মাঘ মাস চলে গেছে, ফাল্গুন মাস আসছে, এই সময়টা খুব ভালো সময়। এই সময় দেখা যায় ফজরের সময় দেখা যায় ভালো ভালো মুসল্লি, কিন্তু যখন নাকি আবার একটু গরম বেশি পড়ে, রাত্রে ঘুম আসতে দেরি হয়ে যায়, তখন বা দেখা যাচ্ছে আর নেই ফজরে। কি হলো, একদিন এসে গেছে নাকি নামাজ ছেড়ে দিলে? তোমাও তো আসলে না নামাজ ছেড়ে দেবে। সাহাবায়ে কেরামের যুগে পূর্বের যুগে তো কেউ মসজিদে না আসলে মনে করতে লোকটাকে অসুস্থ হয়ে গেল, মারা গেল। সেজন্য কোনো নিশ্চয় কোনো অসুখ হয়েছে, মারাত্মক এরকম আসতে পারে নাই। দুজন লোক পায়ের যে ভর দেবে অথবা লোকটার মহতি হয়ে গেলে কিনা তাই দেখতে যেত দোস্ত। কিন্তু এখন না আসতে না আসতে খোঁজ খবর নিয়েছিল, দেখা গেল কি না মারা না গেলেও আসে না, অসুস্থ না হলেও আসে না, তাই তো এখন দেখতে যাওয়া ছাড়া দেখ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বলে কত বড় বহুত নামাজ পড়েছি তো, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, বহুত তো পড়েছি দোস্ত, আর কত বড় যেগুলো পড়ছি এগুলো খবর আসেনি, নাউজুবিল্লাহ দোস্ত। এরকম কথা যদি কেউ বলে তো যেটা আল্লাহ পাকের হুকুমের সাথে কোরআন শরীফ আয়াতের সাথে উপহাস করা হবে, এতে ঈমান যেটুক ছিল সেটুকু হারায় গেল। আল্লাহ পাক বলছে মৌত পর্যন্ত পড়ো, যতই কষ্টে থাকো, যতই শীতের ভিতর হোক, যত গরমের ভিতর হোক, মনের বিরুদ্ধে হোক, দোস্ত ঘুম কম হোক আর ঘুম বেশি হোক, তবু তোমরা আমার নামাজের হুকুমটা অন্য অন্য হুকুমগুলি পালন করে দাও। রাসূলুল্লাহ করে দেখাইছেন, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামাজ জামাতে আসতেন। এতেকালে পূর্বে অসুস্থ হয়ে গেছেন, দুজনের কাঁধে ভর দিয়ে নামাজ জামাতে আসতেন। সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তো আপনি আমি হ্যাঁ দোস্ত মেলা নামাজ পড়ি ফেরেনি কি কন, কারণ নামাজের অবস্থা তো এমনি ভালো না। নামাজের অবস্থা কি? ওজুর অবস্থায় ভালো না। ওজুগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরিকা মোতাবেক, দোস্তের তরিকা মোতাবেক হয়েছে কিনা তার সন্দেহ। তারপরে নামাজ সেরকম বানাতে পারছে কিনা সে তো অনেক পরের কথা। তারপরেও মেলা নামাজ পড়ে ফেলছে আর কিন্তু কোরআন শুদ্ধ আছে কিনা, দোয়া দোয়া শুদ্ধ আছে কিনা তার ঠিক নাই, মোটা হাজিরি দিতে বলা হচ্ছে তা তো রাজি না। আল্লাহ তাআলা বলেন তোমার হাজিরি টুকো তুমি মোহর পুজো দিয়ে দাও, লেগে থাকো আল্লাহর হুকুমের সাথে লেগে থাকো। আরে ধানের সঙ্গে সিরা লেগে থাকলে সমান দামে বিক্রি হয়ে যায়, মরা চাউল ভালো চাউলের সঙ্গে মিলে থাকলে একই দাম বিক্রি হয়ে যায়, আলাদা হলে তার কথা দাম নাই কি কর। আমাদের জীবনে বেশিরভাগই আমরা কি করি, আলাদা আলাদা নামাজ পড়ার অভ্যাস আমাদের, আলাদা নামাজ জীবনে তো নামাজ পড়েছি, যেগুলো পড়েছি সেগুলো তো বাদ, তার ভিতরে দেখা যাচ্ছে বেশিরভাগই হলো জামাত ছাড়া। দোস্ত এটা কোনো দোস্তের তরিকা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আল্লাহ পাকের হুকুম এরকম না। সেজন্য আমাদের ওই যে মৌতের স্মরণ একে বলে যে যা পড়ি যেন সুন্নত তরিকা হাজির দেওয়ার চেষ্টা করি, আর কোনো সময় যেন বিরক্তিবোধ না আসে, আসলে বুঝতে হবে এটা আমার রোগ, হ্যাঁ এই রোগের থেকে আমাকে মুক্ত হতে হবে, এই জন্য আমাকে হিম্মত করতে হবে, এই জন্য আমাকে মুজাহাদা করতে হবে। আরে কখন এসে নিয়ে যাবে, স্ট্রোক অবস্থা নিবে না এক্সিডেন্টের অবস্থা নিবে না অন্য কোনো ভাবে নিবে, নিয়ে তো যাবেই, এটা আমার হাতে নাই, এটা আমার এক্তিয়ারে নাই, যে কোনো এক সময় আসবে, এতটুকু কথা একদিন করে বলা যায়। কিন্তু কখন আসবে বলেন যে সেই নির্দিষ্ট সময় এবং ডেটটা জানাই দেওয়া হয়নি, এটুকু আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি জানাই দেওয়া হয়নি, তিনি নিজে জানিয়ে রাখছেন। সমস্ত মানুষের মৌতের তারিখ এবং সময় আল্লাহ তারা জানেন, কিন্তু জানাই দিয়েছেন কি মৌত হবে, এই কথা চিন্তা করে তোমরা আমার কাজ করে দাও। আল্লাহ পাক রব্বুল দোস্ত এভাবে আমাদেরকে জিন্দগিটা আল্লাহ পাকের হুকুমের ভিতরে ডুবাই দেওয়ার লাগায় রাখার তৌফিক নসিব করেন, আর যে সমস্ত রোগ ব্যাধি আমাদের ভিতরে আছে সে সমস্ত রোগের থেকে আল্লাহ আমাদের মুক্ত করেন। আমি এক রোগ সম্পর্কে আলোচনা করেন, এটা করছিলাম বটে কিন্তু সময় শেষ হয়ে গেছে, সেটা হলো রাগের রোগ। রাগটা কত বড় মারাত্মক রোগ, এই রোগের থেকে মুক্ত হওয়া কত জরুরি, এই রোগের যার ভিতরে আছে সে দুনিয়ার কত ক্ষতিগ্রস্ত হয়, আখেরাতে লাইনে কত ক্ষতিগ্রস্ত হয়, কোরআন শরীফের আয়াত থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং বদর ঘটনা থেকে এটা বলার খুব নিয়ত ছিল, কিন্তু আমি যা নিয়ত করি তা হয় না, আল্লাহ পাক যা করেন তাই হয়, কিন্তু আমি যা নিয়ত করি তা হয় না, আল্লাহ পাক যা করেন তাই হয়, কিন্তু আমি যা নিয়ত করি তা হয় না, আল্লাহ পাক যা করেন তাই হয়, কিন্তু